ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ব্যবহারকারীদের সম্পর্কে বাংলাদেশ সরকারের তিনটি অনুরোধ প্রত্যাখ্যান করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
শান্তি প্রক্রিয়া আরো ত্বরান্বিত হবে, আশা প্রকাশ করেছেন উলফার আলোচনাপন্থী সংগঠনের ভাইস চেয়ারম্যান প্রদীপ গগৈ।
তাছাড়াও বিডিআই সম্মেলনে বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথা বলেছেন বাংলাদেশের ব্যাংক গভর্নর।
আমাদের সাবধান থাকতে হবে, যাতে করে যারা এই ক্ষতি করতে পারে সম্ভাবনাময় বাংলাদেশে তাদের দিকে নজর রাখতে হবে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের বিমান অভিযানের সহায়তায় কুর্দি যোদ্ধারা বৃহস্পতিবার এক নতুন আক্রমণে কথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর কাছ থেকে উত্তর ইরাকের সিনজার শহরের আশপাশের এলাকাগুলো দখল করে নিয়েছে। কুর্দি কর্মকর্তারা বলেছেন যে তাঁদের সৈন্যরা শহরের উভয় দিকে গ্রামগুলো নিয়ন্ত্রণ করছিল এবং পূর্ব দিকে আইএস নিয়ন্ত্রিত মোসেল এবং সিরিয়ার রাক্কায় তাদের স্বঘোষিত রাজধানীর মাঝখানে গুরুত্বপূর্ণ সরবরাহের রাস্তারও নিয়ন্ত্রণ গ্রহণ করে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানাচ্ছে ইসলামিক স্টেটের অস্ত্রশস্ত্র সরবরাহ এবং যোদ্ধাদের চলাচল ছাড়াও অবৈধভাবে তেল এবং অন্যান্য পণ্য, যা কিনা জঙ্গি গোষ্ঠীর অর্থায়নের জন্য ব্যবহার করা হয়, ওই হাইওয়ে 47 নামে পরিচিত জনপদ দিয়েই চলাচল করে। আইএস এর কাছ থেকে ওইসব জায়গা নিয়ন্ত্রণ গ্রহণের অভিযানে প্রায় 7,500 যোদ্ধা অংশ নিচ্ছে। সিনজার পুনর্দখল ছাড়াও তারা অসামরিক লোকদের রক্ষার জন্য সংঘাতমুক্ত একটি মধ্যবর্তী এলাকা গড়ে তুলতে চায়। এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রতিদিন বিমান অভিযান চালানোর পর আজ বৃহস্পতিবারও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের জঙ্গি বিমানগুলো সেখানে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। 2014 সালের অগস্ট মাসে আইএস জঙ্গিরা সিনজার দখল করে। তারা সেখানে বসবাসরত ইয়াজিদি সংখ্যালঘুদের ভয়ভীতি প্রদর্শন করে এবং তাদেরকে পাহাড়ি অঞ্চলে অবরুদ্ধ করে রাখে। ওই আক্রমণের কারণেই ইরাকে জোট বাহিনীর 5,000 বারেরও বেশি বিমান অভিযানের প্রথমটির সূচনা। ইতালির পুলিশ একটি সন্ত্রাসী গোষ্ঠীর সন্দেহভাজন সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ইউরোপীয় দেশে উপর্যুপুরি গ্রেপ্তারি অভিযান চালিয়েছে। কর্তৃপক্ষ বলছে এই অভিযানের লক্ষ্য ছিল নরওয়ে ভিত্তিক ইরাকি কুর্দিদের একটি রিক্রুটমেন্ট চক্র, যারা সম্ভাব্য সদস্যদের ইন্টারনেটের মাধ্যমে উগ্রবাদে দীক্ষায়িত করে এবং আইএস গোষ্ঠীর সঙ্গে তাদেরকে ইরাক ও সিরিয়ায় লড়াই করতে পাঠায়। এই গোষ্ঠীর কমপক্ষে 6 সদস্যকে ইটালি থেকে, 4 ব্রিটেন থেকে এবং 3 নরওয়ে থেকে গ্রেপ্তার করা হয়। তাছাড়া ইটালি, জার্মানি, ফিনল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড এবং ব্রিটেনের কর্তৃপক্ষ 26 স্থানে তল্লাশি অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ কিছু জিনিস এবং নথিপত্র আটক করেছে। ইটালি কর্তৃপক্ষ বলছে যে এই চক্রের আদর্শ প্রচারকারী নেতা নাজমুদ্দিন ফারাজ আহমদ এখন নরওয়ের কারাগারে রয়েছেন। ফেসবুক ব্যবহারকারীদের সম্পর্কে বাংলাদেশ সরকারের তিনটি অনুরোধ প্রত্যাখ্যান করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ওদিকে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার লক্ষ্যে কিছুদিনের জন্য ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করার কথাও জানিয়েছে বাংলাদেশ সরকার। এই সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর পাঠানো প্রতিবেদন।
ব্যবহারকারীদের সম্পর্কে বাংলাদেশ সরকারের তিনটি অনুরোধ প্রত্যাখ্যান করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এবছরের প্রথম 6 অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময় ফেসবুক কর্তৃপক্ষের কাছে ওই তথ্য চাওয়া হয়েছিল। 11 নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষের নিজস্ব গ্লোবাল গভর্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্টে ওই তথ্য প্রকাশ করা হয়। 2013 থেকে এবছরের প্রথমার্ধে বাংলাদেশ সরকার ফেসবুক কর্তৃপক্ষকে কয়েক দফা অনুরোধ করে, যার সবকটি অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের সরকারের নজরদারির বিষয়টি ব্যাপারে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই ফেসবুক কর্তৃপক্ষ নিয়মিত ভিত্তিতে আন্তর্জাতিকভাবে ওই রিপোর্ট প্রকাশ করে। এদিকে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার লক্ষ্যে কিছুদিনের জন্য ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী বুধবার জাতীয় সংসদেও এমন তথ্য দিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমারের নির্বাচনে তাঁর দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডির বিজয়ে সে দেশের বিরোধী নেত্রী অং সান সু চিকে অভিনন্দন জানিয়েছেন। মনে হচ্ছে দলটি বিপুল ভোটে জয়ী হতে চলেছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে যে ওবামা এই নোবেল শান্তি পুরস্কার বিজয়ীকে ফোন করে সকলের অন্তর্ভুক্তিতে আরও শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক মিয়ানমারের পক্ষে তাঁর অক্লান্ত প্রচেষ্টা ও ত্যাগের জন্য তাঁর প্রশংসা করেন। প্রেসিডেন্ট বলেন যে এই নির্বাচন এবং একটি নতুন সরকার গঠন মিয়ানমারের গণতান্ত্রিক বিবর্তন এবং আরও শান্তিপূর্ণ সমৃদ্ধশালী ভবিষ্যৎ নির্মাণের প্রচেষ্টার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। 8ই নভেম্বরের এই ঐতিহাসিক নির্বাচনের পর ওবামা মিয়ানমারের প্রেসিডেন্ট থেন সেনকেও অভিনন্দন জানান। সরকারিভাবে এই ফলাফল ঘোষণার পর এর পক্ষে সকল দলের সম্মান প্রদর্শন এবং জনগণের ইচ্ছের প্রকাশ হিসেবে সকলের সমন্বয় একটি প্রতিনিধিত্বশীল সরকারের গুরুত্ব নিয়ে দুই নেতা আলোচনা করেন। প্রাথমিক ফলাফল একটু একটু করে আসছে এবং অনসান সুচির NLD সামরিক বাহিনী সমর্থিত ইউনিয়ন অফ সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সংক্ষেপে USDPকে পেছনে ফেলে প্রভাবশালী বিজয় অর্জন করতে চলেছে। দেশের ইউনিয়ন নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত সর্বসাম্প্রতিক ফলাফলে দেখা যাচ্ছে সংসদের নিম্নকক্ষের জন্য এ পর্যন্ত 80% ফলাফলে 243টি আসনের মধ্যে NLD 196টিতে জয়লাভ করেছে। সংসদের উচ্চকক্ষেও এ পর্যন্ত ঘোষিত 116টি আসনের মধ্যে NLD 95টি আসনে জয়লাভ করেছে। ওদিকে মিয়ানমারের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ সরকারকে গণতন্ত্র উপলব্ধির আহ্বান জানিয়েছে সরকার বিরোধী রাজনৈতিক দল BNP। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে BNP'র মুখপাত্র আসাদুজ্জামান রিপন আশা প্রকাশ করেন, প্রতিবেশী মিয়ানমারের বর্তমান থেন সেন সরকারের মতো বাংলাদেশের ক্ষমতাসীন সরকারও শেষ পর্যন্ত উপলব্ধি করবে গণতন্ত্রই হচ্ছে সব সংকট থেকে মুক্তির একমাত্র উপায়। BNP মুখপাত্র আশা করেন, মিয়ানমারের অভিজ্ঞতা থেকে বিষয়টি উপলব্ধি করে বাংলাদেশ সরকারও একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে। আসন্ন পৌরসভা নির্বাচন ও দলের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সারা দেশে অব্যাহতভাবে দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন,
গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের মুক্তিদানের আহ্বান জানাচ্ছি, ধরপাকড় বন্ধ করারও আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা আশা করব চলমান রাজনৈতিক সংকটকে সরকার উপলব্ধি করতে সক্ষম হবে।
গত কয়েকদিনে BNP'র 3000-এরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি দাবি করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশ সরকার উলফা জঙ্গি নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেয় শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেছেন উলফা নেতারা। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের টেলিফোন বার্তা।
সংবাদ সংস্থা PTI সূত্রের খবর, শান্তি প্রক্রিয়া আরো ত্বরান্বিত হবে, আশা প্রকাশ করেছেন উলফার আলোচনাপন্থী সংগঠনের ভাইস চেয়ারম্যান প্রদীপ গগৈ। বাংলাদেশ সরকারের তরফে উলফার জঙ্গি নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রসঙ্গে তিনি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, অনুপ চেটিয়া ফিরে আসায় শান্তি আলোচনা আরো জোরদার হবে, উনি শান্তি প্রক্রিয়ায় সাহায্য করবেন বলেও আশা প্রকাশ করেছেন প্রদীপ গগৈ। প্রদীপ গগৈর বক্তব্য, আসামে যারা বসবাস করেন তাদের অনেক দিনের আশা ছিল অনুপ চেটিয়াকে ভারত ফিরত হবে এবং আসামবাসী এতে খুশি। উলফার আরেক নেতা মৃণাল হাজারিকাও আশা প্রকাশ করেছেন অনুপ চেটিয়া শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। প্রসঙ্গত বলা যেতে পারে, উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া, ভাইস চেয়ারম্যান প্রদীপ গগৈ, অর্থ সচিব চিত্রবন হাজারিকা সহ প্রথম সারির বেশ কিছু নেতা গত 2012 থেকে কেন্দ্রের সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা চালিয়েই যাচ্ছেন। পরমাশিস খসড়ায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আজ প্রকাশিত তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে চীনের ফৌজদারি বিচার ব্যবস্থা এবং আইনের সংস্কার সত্ত্বেও চীনা পুলিশ এখনও সন্দেহভাজন অপরাধীদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য নিয়মিত নির্যাতন চালিয়ে থাকে। নো এন্ড ইন সাইট শীর্ষক ওই রিপোর্টটি অনেক মানবাধিকার বিষয়ে কৌঁসুলির সাক্ষাৎকারের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এবং জাতিসংঘ যখন নির্যাতনের বিষয়ে চীনের রেকর্ড নিয়মিত পর্যালোচনা করতে যাচ্ছে তখনই এটি প্রকাশিত হল। লন্ডন ভিত্তিক মানবাধিকার গোষ্ঠীর চীন বিষয়ক একজন গবেষক প্যাট্রিক পুন বলছেন, পুলিশের জন্য এখনও স্বীকারোক্তি আদায়ের সবচাইতে সহজ উপায় হচ্ছে সন্দেহভাজনকে দোষী সাব্যস্ত করা। অ্যামনেস্টি যেসব নির্যাতনের কথা বলেছে তার মধ্যে রয়েছে প্রহার করা, ঘুম থেকে বঞ্চিত করা, ব্যথা হতে পারে দীর্ঘক্ষণ ধরে এমনভাবে থাকতে বাধ্য করা এবং খাদ্য, পানি এবং ওষুধ না দেয়া। 2010 থেকে চীন বেশ কিছু নির্দেশিকা চালু করেছে এবং বলছে যে এর ফলে নির্যাতন কমে গেছে। তবে অ্যামনেস্টি বলছে যে এইসব পদক্ষেপ অকার্যকর হয়ে রয়েছে অংশত কারণ আদালত, যারা কিনা এ ধরনের আচরণের জন্য শাস্তি প্রদান করতে পারে, তাদের নিয়ন্ত্রণ করছে খোদ ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ন্যান্সি পেলোসি, যিনি চীনের কথিত মানবাধিকার লঙ্ঘনের কড়া সমালোচক, তিনি ব্যতিক্রমী তিব্বত সফরে যুক্তরাষ্ট্র কংগ্রেসের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। পেলোসির এই সফর সম্পর্কে বিস্তারিত তেমন কিছু জানা যায়নি এবং এ ব্যাপারে আগেও কোনো ঘোষণা দেওয়া হয়নি। আর চীনের পররাষ্ট্রমন্ত্রক এই সফরকে দুদেশের মধ্যে স্বাভাবিক বিনিময়ের অংশ হিসেবেই বর্ণনা করেছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। বাংলাদেশের কারাগারে 1997 সাল থেকে থাকা উত্তর পূর্ব ভারতীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার অন্যতম প্রধান নেতা অনুপ চেটিয়াকে দুজন সহযোগী সহ বুধবার রাতে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। অনুপ চেটিয়াকে ফেরত দেওয়ার জন্য ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের কাছে অনুরোধ জানিয়ে আসছিল। এই হস্তান্তরে বাংলাদেশ ও ভারতের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে কিনা এই প্রশ্নের বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মোহসিন এবং বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাত হোসেন। তাদের সঙ্গে কথা বলেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশের কারাগারে 1997 সাল থেকে থাকা উত্তর পূর্ব ভারতীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউএলএফএ বা উলফার অন্যতম প্রধান নেতা অনুপ চেটিয়াকে দুজন সহযোগী সহ বুধবার ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। অনুপ চেটিয়াকে ফেরত দেওয়ার জন্য ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের কাছে অনুরোধ জানিয়ে আসছিল। এই হস্তান্তরের বাংলাদেশ এবং ভারতের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে কিনা এ প্রশ্নে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ডক্টর আমেনা মহসিন এবং বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ডক্টর আমেনা মহসিন,
আমার মনে হয় এটিকে ব্যাপারটা অনেক আগেই সমাধান হয়ে যাওয়া উচিত ছিল, কারণ এটা তো বাংলাদেশের সমস্যা না, এটা ভারতের সমস্যা। এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে আসামে যেটা হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের, ওরা বাঙালির বিরুদ্ধে ওদের আন্দোলনটা ছিল, সেখানে আমরা তাদের এটাকে পুষে রেখেছি, এতদিন রেখেছি, সেটাই ঠিক হয়নি। আমি আশা করব এর প্রেক্ষিতে ভারত রেসিপ্রোকেট করবে এবং বাংলাদেশে যে সমস্ত নাগরিকরা এখানে থেকে বিভিন্ন ক্রাইম করে তারা ওখানে চলে যায় সেটা যেন ভারতও রেসিপ্রোকেট করে, এটা একটা ইতিবাচক প্রভাব তো পড়বেই। মনে হয় যে যে জায়গাটা ধরেন এই যে আমরা চুক্তি এটা করলাম, বিনিময়টা করলাম, সেখানে এটা নিরাপত্তার ব্যাপারে আমাদের একটা ইতিবাচক প্রভাব পড়বে। বাট আমি যে জায়গাটা নিয়ে একটু ভয় পাচ্ছি সেটা হলো যে ধরেন এখানে তো ওই ট্রায়াঙ্গলে শুধু অনুপ চেটিয়া না, ওখানে অনেক ধরনের ইনসার্জেন্সি আছে, সেখানে আমরা আশা করবো যে ভারত মায়ানমার বাংলাদেশ মিলে ওই জায়গাটাকে একটা বর্ডার ম্যানেজমেন্টের জায়গায় আসবে, যেন এই ধরনের আর না আসতে পারে বাংলাদেশ ইনসার্জেন্সি।
বলছিলেন ডক্টর আমিনা মহসিন। এদিকে অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর সম্পর্কে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন,
সময় এই গভর্নমেন্ট অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছে কোন পরিপ্রেক্ষিতে? পরিপ্রেক্ষিতে হলো যে ভারতের সাথে বাংলাদেশের, বাংলাদেশ সরকারের অনেক সুসম্পর্ক আছে। কংগ্রেস বলা হতো যে কংগ্রেস সরকারের সময় বেশি ভালো হয়, কিন্তু এখন প্রমাণিত হচ্ছে যে ভারত সরকার যেকোনো ভারত সরকারের সাথেই বর্তমান ক্ষমতা সেন সরকারের সম্পর্ক অনেক ভালো, যে কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক প্রতিদিনই উন্নতির দিকে যাচ্ছে। তো এটা সেই পরিপ্রেক্ষিতে ইট উইল বি অ্যাডেড ভ্যালু টু দ্যাট রিলেশনশিপ।
বিশ্লেষকরা বলছেন অনুপ চেটিয়াকে হস্তান্তরের পরে ভারত বাংলাদেশের বিভিন্ন দ্বিপাক্ষিক সমস্যা এবং বিদ্যমান অন্যান্য সমস্যা সমাধানে কতটা আন্তরিক হয় এবং সদিচ্ছা দেখায় তাই এখন দেখার বিষয়। আমির হুসু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, প্রযুক্তি, ধর্ম নানা বিষয় আলোচনায় এনে সকল পক্ষের সমঝোতার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখার আহ্বান জানালেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে ক্যাম্পাসে 3 দিনব্যাপী বিডিআই অর্থাৎ বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে। সম্মেলন থেকে ফিরে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সেলিম হোসেন।
বাংলাদেশের উন্নয়ন নিয়েই সেমিনারে অংশগ্রহণ করেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ। সম্মেলনে অংশ নেন অস্ট্রেলিয়া, জার্মানি, সুইডেন, কানাডা, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের গবেষক, বিশেষজ্ঞ, নীতি নির্ধারকরা। এতে অংশ নেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান থেকে শুরু করে প্রকৌশলী, অর্থনীতিবিদ, কূটনীতিক, ব্যাংকার, ছাত্রছাত্রীও। তিন দিনের এই সম্মেলনে বাংলাদেশের সত্যিকারের উন্নয়নে কতটা কাজে লাগবে এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিয়ার রহমান বলেন,
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হবে, যে কথা একটু আগে আপনারা দেখলেন আরেকটি প্রেজেন্টেশনে, বাংলাদেশের তরুণরা এটাকে মেনে নিচ্ছে না এবং তারা নতুন করে ঐক্যবদ্ধ হচ্ছে দেশের মঙ্গলের জন্য, শান্তির জন্য। তারা সকলেই নিজেরা যে যেখান থেকে পারে ফাইট করে যাচ্ছে, রাজনীতিও ফাইট করছে, সমাজ সংস্কৃতি ফাইট করছে। সুতরাং আমরা একটা সহনশীল সমাজ হয়তো পাবো, একটা নিরাপদ সমাজ আমরা পাবো এবং সরকারও নানাভাবে চেষ্টা করছে মানুষের মনে নিরাপত্তা দেবার জন্যে। এবং একথা ঠিক না, যতটা বলা হয় অতটা না কিন্তু পরিস্থিতি, মানুষের মনে এখনও কাজ হচ্ছে, কাজ করছে, মেয়েরা রাস্তায় বেরোচ্ছে, সকলেই বেরোচ্ছে। তবে আমাদের সাবধান থাকতে হবে, যাতে করে যারা এই ক্ষতি করতে পারে এই সম্ভাবনাময় বাংলাদেশে, তাদের দিকে নজর রাখতে হবে।
বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবান বলেন,
এটা তো কয়েক বছরে চলছে, তো দেখাবে সবকে কি ইউএসএ যে প্রফেশনালস আছে এই পর্যন্ত তো ওনার বাংলাদেশের পক্ষে একটা টান আছে, বাংলাদেশের কি হচ্ছে না হচ্ছে, ওনার সমস্যা, সমস্যাকে সমাধানে কি করা যাবে, নীতি এখানে পরিবর্তন লাগবে, এসব ওনার চিন্তা করছে, গবেষণা করছে, এই কনফারেন্সে ফসল এখানে ভাই হবে।
সম্মেলনের বিভিন্ন বিষয়ভিত্তিক প্যানেল আলোচনায় বক্তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সত্যিকার অর্থে বিকাশের পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবার আহ্বান জানান সকলের প্রতি। নানা পর্বে আলোচনা হয় রাজধানী ঢাকার যানজট নিয়ে, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে, বাংলাদেশে বিনিয়োগে প্রবাসী বাংলাদেশি এবং বিদেশিদের আকৃষ্ট করবার বিষয় নিয়ে, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ধরে রাখার উপায়, পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে না এমন টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় সহায়তার উপায়, জঙ্গিবাদ, শিক্ষা, স্বাস্থ্য, সন্ত্রাসসহ নানা বিষয় আলোচনা হয়
এবং এটা থেকে উপকৃত হয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেবার কিছু স্ট্র্যাটেজি বা কৌশল আমরা নির্ধারণ করতে পারি। আমার মনে হয় এটাই সবচেয়ে লাভ, যে আমাদের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে এবং শক্তিটার উপর আত্মবিশ্বাস করে সামনের দিনে আমরা একটা ভাইব্রেন্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় এবং এটার কৌশলগুলো আমরা শিক্ষা লাভ করতে পারি।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর বিরুপাল বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে, শক্তির আত্মবিশ্বাস নিয়ে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারি আমরা এই ধরনের সম্মেলনের মধ্য দিয়ে।
উন্নয়ন নিয়ে আমরা যে কথাবার্তাগুলো শুনি এটার একটা অর্থনৈতিক বিশ্লেষণ হওয়া দরকার। আমরা একটা বিশ্লেষণ ভিত্তিক চিত্র এখানে পাচ্ছি এবং বাংলাদেশের যে সব কিছু, একটা কিছু একটা অর্থনীতিকে বুঝতে হলে এটার স্ট্রেংথ অ্যাজ ওয়েল অ্যাজ এটার উইকনেসও বুঝতে হয়, এই সবগুলো বিষয়ে কিন্তু এখানে মুক্তভাবে আলোচিত হচ্ছে।
তিনি বলেন, কারোর চাপের মুখে নয়, এই সম্মেলনে অংশগ্রহণকারীরা স্বাধীন মুক্তভাবে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পারে এমন নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। বৈচিত্র্যপূর্ণ বিষয়াবলীর উপর আলোকপাত করেছেন বক্তারা। তারা সমালোচনা করেছেন সরকার থেকে শুরু করে সকল পর্যায়ের নেতিবাচক বিষয়ে।
এরকম না এই কনফারেন্সটা শেষ হবে, শেষ হবে কিন্তু আমরা ধরেন 2-3 বছর পরে আবার করব। দিস ইজ আ অনগোয়িং প্রসেস, ইট ডাজ নট হ্যাভ অ্যান আউটকাম ইন দ্যাট সেন্স অর আ বিগিনিং অর অ্যান এন্ড।
বাংলাদেশি আমেরিকান সুবীর চৌধুরী এবং মালিনী চৌধুরীর নামে এই ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রতিষ্ঠিত চৌধুরী স্টাডিজ সেন্টার এবং ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের সহায়তায় অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা এবং উন্নয়নশীল বিশ্বের সার্বিক কল্যাণে নিয়োজিত বাংলাদেশের জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলামকে এবারের সম্মেলনে বিডিআইয়ের আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সম্মেলনের আয়োজনের লক্ষ্য সম্পর্কে বিডিআইয়ের প্রেসিডেন্ট ডক্টর মনির কুদ্দুস ভয়েস অফ আমেরিকাকে বললেন,
আমাদের কনফারেন্সের একটা উদ্দেশ্য হচ্ছে টু সেল অ্যান্ড টু ডেভেলপ ব্র্যান্ড বাংলাদেশ, আমরা ওটাকে তুলতে চাই। যারা এখানে এসছে অনেকরা তারা ওপিনিয়ন মেকার্স, তারা লেখেন এবং দ্যাট ইনভেস্ট, দ্যাট ব্রিংস ইন ফরেন ইনভেস্টমেন্ট।
ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাটের বক্তব্য উপস্থাপন করেন তার মুখপাত্র আমেরিকান সেন্টারের পরিচালক দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা অ্যান ম্যাককানেল। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত।
Bangladesh is a focus country of all three of President Obama's development initiatives, the global climate change, global health, and Feed the Future, which clearly demonstrates the high regard the administration places on our relationship with Bangladesh.
অ্যান ম্যাককনেলের পড়া বার্নিকাটের বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ থেকে সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূল তথা সন্ত্রাসী নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে যুক্তরাষ্ট্র সবসময়ই বাংলাদেশের সাথে কাজ করতে প্রস্তুত। বাংলাদেশে বিদেশি নাগরিক হত্যা, ব্লগার হত্যাসহ আইনশৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা অবস্থার অবনতি নিয়ে সমালোচনা করেন বক্তারা সম্মেলনের বিভিন্ন পর্যায়ের আলোচনায়। এই অবস্থার কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ভাটা পড়তে পারে এমন আশঙ্কাও করেন কেউ কেউ। বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েও বিশ্লেষণ করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের বোর্ড অব ট্রাস্টি সদস্যরা। রাজনীতির উন্নয়ন ব্যতীত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব নয় বা অব্যাহত রাখাও সম্ভব নয়, এমন একটি সেশনে বক্তব্য রাখেন ড. রওনক জাহান, অধ্যাপক আলী রিয়াজ এবং রিয়াজ পার্থ খান ও আহরার আহমেদ। পরে এই সম্মেলনের সফলতা নিয়ে কথা বলেন আলী রিয়াজ।
সবচেয়ে বড় জিনিস যেটা এখান থেকে পাওয়া যায় সেটা হচ্ছে যে বিভিন্ন রকম মত এবং পথ আছে, তথ্যের বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু তার মধ্যে থেকে ওই তথ্যগুলোকে আমরা একত্র করে ভিন্ন মতগুলো আলাপ আলোচনা করে আমরা বুঝতে পারছি যে কতদূর এগোতে হবে, কোন জায়গাগুলোতে নজর দিতে হবে।
প্রশান্ত ত্রিপুরা বলেন, বাংলাদেশের উন্নয়নের সুফল টেকসই করতে সব মানুষ যাতে তা ভোগ করতে পারে তার জন্য দরকার টেকসই নীতিমালা।
এই সম্মেলনে যেটার উপরে আলোচনা হচ্ছে যে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, এটির সুফলটা সাধারণ জনগণের জন্য পৌঁছে দিতে হলে কিছু কার্যকর কিছু নীতির দরকার।
বাংলাদেশ থেকে আসা অন্যতম প্রধান দুই প্রাইভেট ব্যাংক ইস্টার্ন ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের প্রধানরাও কথা বলেন সম্মেলনে।
আমাদের দেশে যে অনেক ভালো কিছু হচ্ছে এটা আসলে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি না, সেটার জন্য আমাদের দরকারটা কি, সেটা হচ্ছে যে এই ধরনের বিদেশে এসে বাংলাদেশি কমিউনিটি এবং এই দেশে যারা কাজ আছে তাদের কমিউনিটির সামনে তুলে ধরা।
আমাদের কিন্তু অনেক ইনভেস্টমেন্ট দরকার, এই ইনভেস্টমেন্টগুলো কিন্তু শুধু লোকালি হবে না, ইন্টারন্যাশনালিও আসতে হবে। এই কারণে আমাদের বাংলাদেশের যে স্ট্রেংথটা আছে, যে ফান্ডামেন্টাল যে স্ট্রেংথটা আছে এবং কোথায় আমরা যেতে যাচ্ছি, এই জিনিসটা আমরা যত কমিউনিকেট করব, মানুষজন যতজন জানবে ততই কিন্তু আমরা আশা করি ক্যাপিটাল ফরমেশন, ইনভেস্টমেন্ট, টেকনোলজি ট্রান্সফার সবগুলোতে একটা সহায়ক ভূমিকা রাখতে পারবে।
1995 সালে ইউনিভার্সিটি অব পিটসবার্গে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন শীর্ষক সম্মেলনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্যোগে এই বিডিআই কনফারেন্সের যাত্রা শুরু হয়।
শ্রোতা বন্ধুরা, একটি বিশেষ ঘোষণা। এনটিভিতে আমাদের সাপ্তাহিক টিভি অনুষ্ঠান হ্যালো আমেরিকার অনুষ্ঠান সূচির পরিবর্তন হয়েছে। এখন থেকে এই অনুষ্ঠান শুক্রবারের পরিবর্তে প্রতি শনিবার রাত 11:30 প্রচারিত হবে এবং তা পুনঃপ্রচারিত হবে রবিবার বিকেল 4:35। এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। বহুরূপী গিরগিটির চোখ ভিন্ন ভিন্ন দিকে তাকাতে পারে এবং বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন প্রতিটি চোখ আলাদা আলাদা কাজ করতে পারে। ইসরায়েলের বিজ্ঞানীরা বলেছেন তারা আবিষ্কার করেছেন যে বহুরূপী গিরগিটির দুই চোখের উচ্চমাত্রার সমন্বয় রয়েছে। ভয়েস অফ আমেরিকার জর্জ পুটিচের প্রতিবেদন শোনাচ্ছেন শেগুফতা নাসরিন খুইন।
অনেক মাছ ও পাখির মাথার বিপরীত পাশে চোখ রয়েছে এবং ওই চোখ দুটি একই সময় তাদের চারপাশের পরিবেশের দুটি ভিন্ন চিত্র দেখে, কিন্তু বহুরূপী গিরগিটির চোখ খানিকটা স্ফীত, যে কারণে তারা কোনো একটি বস্তুর ওপর দুই চোখই নিবদ্ধ করতে পারে অথবা প্রতিটি চোখ দিয়ে আলাদা আলাদা বস্তুও দেখতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এক চোখ কি জানে অন্য চোখটি কি করছে? ইসরায়েলের হাইফা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা কম্পিউটার স্ক্রিনের সাহায্যে এর উত্তর খোঁজার চেষ্টা করছেন। হাইফা ইউনিভার্সিটির বিজ্ঞানী হাদাস কেটার ক্যাটস বলেন,
We found out that each eye has a different role. We have the tracking eye, which will continue tracking the target, and the converging eye that will converge to the tracking eye.
আমরা খুঁজে পেয়েছি যে প্রত্যেকটি চোখের আলাদা ভূমিকা রয়েছে। আমাদের চোখ অনুসরণের যন্ত্র ছিল যা লক্ষ্যবস্তুকে সবসময় অনুসরণ করবে এবং সমকেন্দ্রিক চোখ যা চোখ অনুসরণের যন্ত্রের উপর কেন্দ্রীভূত থাকবে। এক পর্যায়ে তার লক্ষ্যবস্তুকে পছন্দ করবে। আমরা খুঁজে পেয়েছি যে প্রতিটি চোখের ভূমিকা অনুযায়ী তার গতিবিধির ভিত্তিতে আলাদা সূক্ষ্ম গঠন রয়েছে। যখন কম্পিউটার স্ক্রিনে থাকা একটি পতঙ্গের ছবি বিভক্ত হয়ে দুটি হয় এবং বিপরীত দিকে চলা শুরু করে, তখন বহুরূপী গিরগিটি দুটি পতঙ্গকেই অনুসরণ করতে পারে। কিন্তু যখন দুটি পতঙ্গের একটিকে চূড়ান্তভাবে গিরগিটি লক্ষ্যবস্তুতে পরিণত করে, তখন অন্য চোখটি হঠাৎ করে ওই একই লক্ষ্যবস্তুর দিকে ফিরে আসে। দ্বিতীয় বিভক্তির সময় গিরগিটির লম্বা জিব লক্ষ্যবস্তুর উপর আঘাত হানে, আর এটা প্রমাণ করে যে দ্বিতীয় চোখটি জানত প্রথম চোখটি কি দেখছিল। হাইফা ইউনিভার্সিটির হাদাস কেটার ক্যাটস বলেন,
উই অ্যাসিউম দ্যাট দ্য ব্রেইন কন্ট্রোলস ইচ আই ইন্ডিপেন্ডেন্টলি উইথ ইন্ডিপেন্ডেন্ট ইউনিটস অফ আই মুভমেন্টস, বাট দ্যার ইজ আ হায়ার লেভেল অফ কন্ট্রোল দ্যাট ক্যান কোঅর্ডিনেট।
আমরা ধারণা করছি মস্তিষ্ক প্রতিটি চোখকে স্বাধীন গতিবিধি সহ আলাদাভাবে নিয়ন্ত্রণ করে, কিন্তু সেখানে উচ্চমাত্রার নিয়ন্ত্রণ রয়েছে যা দুটি চোখের সমন্বয় সাধন করতে পারে। সুতরাং প্রতিটি চোখ যথাযথভাবে জানে অন্য চোখটি কি দেখছে। বিজ্ঞানীরা বলছেন, নতুন এই তথ্য একই ধরনের প্রাণী ও অন্য গবেষণার ওপর নতুন আলো ফেলবে, যা স্বয়ংক্রিয় গাড়ি ও রোবটের জন্য অনেক দিকে লক্ষ্য রাখতে পারে এমন ভিডিও ক্যামেরা নিয়ন্ত্রণে অ্যাপ্লিকেশন তৈরিতে সাহায্য করবে।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের বিমান অভিযানের সহায়তায় কুর্দি যোদ্ধারা বৃহস্পতিবার এক নতুন আক্রমণে কথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর কাছ থেকে উত্তর ইরাকের সিনজার শহরের আশপাশের এলাকাগুলো দখল করে নিয়েছে। কুর্দি কর্মকর্তারা বলছেন যে তাদের সৈন্যরা শহরের উভয় দিকে গ্রামগুলো নিয়ন্ত্রণ করছিল এবং পূর্ব দিকে আইএস নিয়ন্ত্রিত মোসেল এবং সিরিয়ার রাক্কায় তাদের স্বঘোষিত রাজধানীর মাঝখানে গুরুত্বপূর্ণ সরবরাহের রাস্তাও নিয়ন্ত্রণ গ্রহণ করে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানাচ্ছে ইসলামিক স্টেটের অস্ত্রশস্ত্র সরবরাহ এবং যোদ্ধাদের চলাচল ছাড়াও অবৈধভাবে তেল এবং অন্যান্য পণ্য, যা কিনা জঙ্গি গোষ্ঠীর অর্থায়নের জন্য ব্যবহার করা হয়, ওই হাইওয়ে 47 নামে পরিচিত জনপদ দিয়েই চলাচল করে। ইতালির পুলিশ একটি সন্ত্রাসী গোষ্ঠীর সন্দেহভাজন সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ইউরোপীয় দেশে উপর্যুপুরি গ্রেপ্তারি অভিযান চালিয়েছে। কর্তৃপক্ষ বলছে এই অভিযানের লক্ষ্য ছিল নরওয়ে ভিত্তিক ইরাকি কুর্দিদের একটি রিক্রুটমেন্ট চক্র, যারা সম্ভাব্য সদস্যদের ইন্টারনেটের মাধ্যমে উগ্রবাদে দীক্ষায়িত করে এবং আইএস গোষ্ঠীর সঙ্গে তাদেরকে ইরাক ও সিরিয়ায় লড়াই করতে পাঠায়। এই গোষ্ঠীর কমপক্ষে 6 জন সদস্যকে ইটালি থেকে, 4 জনকে ব্রিটেন থেকে এবং 3 জনকে নরওয়ে থেকে গ্রেপ্তার করা হয়। তাছাড়া ইটালি, জার্মানি, ফিনল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড এবং ব্রিটেনের কর্তৃপক্ষ 26টি স্থানে তল্লাশি অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ কিছু জিনিস এবং নথিপত্র আটক করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমারের নির্বাচনে তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডির বিজয়ে সেদেশের বিরোধী নেত্রী অং সান সু চিকে অভিনন্দন জানিয়েছেন। মনে হচ্ছে দলটি বিপুল ভোটে জয়ী হতে চলেছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে যে ওবামা এই নোবেল শান্তি পুরস্কার বিজয়িনীকে ফোন করে সকলের অন্তর্ভুক্তিতে আরও শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক মিয়ানমারের পক্ষে তাঁর অক্লান্ত প্রচেষ্টা ও ত্যাগের জন্য তাঁর প্রশংসা করেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আজ প্রকাশিত তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে চীনের ফৌজদারি বিচার ব্যবস্থা এবং আইনে সংস্কার সত্ত্বেও চীনা পুলিশ এখনও সন্দেহভাজন অপরাধীদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য নিয়মিত নির্যাতন চালিয়ে যাচ্ছে। নো এন্ড ইন সাইট শীর্ষক ওই রিপোর্টটি অনেক মানবাধিকার বিষয়ে কৌঁসুলির সাক্ষাৎকারের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এবং জাতিসংঘ যখন নির্যাতনের বিষয়ে চীনের রেকর্ড নিয়মিত পর্যালোচনা করতে যাচ্ছে তখনই এটি প্রকাশিত হল। অনুমান করা হচ্ছে বুরুন্দি সহিংসতা বন্ধের জন্য এবং শান্তিপূর্ণ নিষ্পত্তির পথে যে বাধা হয়ে দাঁড়াবে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকিসহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণ করতে চলেছে।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলে ছিলেন নিক আইভানভ। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.